الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَقَالَ تَعَالَى وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله شجاع أقرع له زبيبتان يأخذ على شدقيه ويقول أنا مالك أنا كنزك أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين أشيش مهرباني زي الله رب العالمين আমাদেরকে রোজা এবং তারাবি আদায় করার তৌফিক দান করতেছেন এবং এই মোবারক মাসে আর একটা ফরজ আমাদের দেশের লোকেরা আদায় করে থাকে, সেটা হল যাকাত। এই আশায় তারা রমজানে দেয় যে রমজানে একটা ফরজ করলে আল্লাহ তাআলা সেটাকে 70 গুণ বাড়িয়ে দেন, এই আশায় করা হয়। কিন্তু শরীয়তের মাসলা অনুযায়ী আমাদের উচিত যার যখন বৎসর পূর্ণ হবে, নিসাবের মালিক হওয়ার পরে যখন এক বৎসর পুরা হবে, আরবি বৎসর, মূলত তখন যাকাত দেওয়ার নিয়ম, অথবা কমপক্ষে হিসাব বের করা জরুরি। সবাই তো নিসাবের মালিক রমজানে হয় না, অনেকে বছরের মাঝখানে হয়, তো আর এক বছরের মাঝে যায় তার বছর পুরা হবে, ওই সময় যাকাত দেওয়া উচিত। অথবা কমপক্ষে হিসাব বের করা উচিত যে এক বছরের মাথায় আমার দায়িত্বে কি পরিমাণ যাকাত আসছে, এই হিসাবটা করে রাখা দরকার। এই জন্য তার বছর পুরা হল, রমজানের কয়েক মাস আগে, তখন তার কাছে টাকা ছিল কথার কথা 50 লাখ, সে তখন হিসাব বের করে নাই, সে হিসাব বের করতেছে রমজানে এসে। মাঝে এই টাকাগুলো তার খরচ হয়ে গেছে, বিভিন্ন কাজে লাগাই ফেলছে, এখন তার হাতে আছে খরচ খরচা করে 30 লাখ। তখন ওই লোক 30 লাখের জাকাত দিচ্ছে, অথচ বছর শেষে তার দায়িত্বে 50 লাখের জাকাত আসছিল। 50 লাখে কত হয় এটা আসছিল, তখন হিসাব না করায় এখন মাল কমে গেছে, জাকাত কম আসতেছে। হাশরের ময়দানে যে 20 লাখ টাকার জাকাত দেওয়া হলো না, এটা সে কিভাবে হিসাব দিবে? তার দায়িত্ব আসছিল কিন্তু সে হিসাব বের করে নাই। এই জন্য প্রত্যেকের উচিত নিজের নেশাবের হিসাব রাখা, যে আমি কোন মাসে নেশাবের মালিক হইলাম, যাতে করে এক বছর শেষে জাকাতের হিসাব করা যায়। যদিও রমজানে 70 গুণ বাড়াই দেওয়া হয়, এই হাদিস সহি, কিন্তু আর একটা দিক আছে। আপনার এলাকায় একটা মাদ্রাসা আছে, সেখানে লিল্লা বোর্ডিং এ ছাত্রদের খানার টাকা নেই, আপনাকে জানানো হলো ছাত্রদের ব্যবস্থা নেই, আপনার কাছে জাকাতে টাকা আছে, টাকা না থাকলেও তো অ্যাডভান্স দেওয়া যায়। আমি আগেও বলেছি যে জাকাত আর হজ অ্যাডভান্স করা যায়, দেরি করা নিষেধ। তো আপনাকে জানানোর পরেও আপনি মেহমান রসুল তালেব এলেমদের জন্য কিছু করলেন না, কি জন্য? এখন দিলে 70 গুণ হবে না, আমি রমজানে দিব। এটা জাহালত, এটা মূর্খতা, এটা মূর্খতা। এইরকম ঠেকার সময় যদি দেওয়া হয়, ঠেকার সময় যদি আপনি জাকাতটা তাদেরকে দেন কোন একটা লিল্লা বোর্ডিং এ, তখন তো 70 গুণ না, কত গুণ যে আল্লাহ দিবে এটা আল্লাহ জানেন। এর জন্য মানুষ একটা শোনে ওটা ধরে বসে থাকে, ওর থেকে বেশি ফজিলত হইতে পারে, যেটা লিল্লা বোর্ডিং আটকায় গেছে, আমি তাদের এই বিপদ উদ্ধার করলাম আমার অগ্রিম জাকাত দিয়ে, এটা কত 70 আল্লাহ জানে। রমজানের সব থেকে এটা বেশি, কারণ মেহমানে রসুল্লাহ না খেয়ে আছে, আপনার কাছে জাকাতের পয়সা আছে। জাকাত এমন জিনিস যেটা খুশি খুশি দিতে হবে, এটা কোন ট্যাক্স না। কেয়ামতের আলামতের মধ্যে আসছে, লোকেরা এটাকে ট্যাক্স মনে করবে, মনের খুশিতে দিবে না। কিন্তু এটা একজন মমিন বান্দার জন্য উচিত নয়, খুশির সাথে দিতে হবে। কারণ মাল কেউ নিজে হাসিল করতে পারে না, মাল আল্লাহ দেন, আল্লাহ তার কেসমতে লিখে রাখছেন, আল্লাহ তাকে ওই পরিমাণ দেন, চাই সে শিক্ষিত হোক চাই সে মূর্খ হোক, মালের সাথে শিক্ষা দীক্ষার কোন সম্পর্ক নেই, মালের সাথে ডিগ্রির কোন সম্পর্ক নেই, এটা কেসমতের সাথে সম্পর্ক। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়াকদির। এই আয়াতটা কোরআনে কারিমে বারবার আসছে, আল্লাহ যার জন্য চান রিজিক বাড়ায় দেন, যার জন্য চান কমায় দেন। অনেক এলেম কালাম বিহীন মানুষ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ দিচ্ছে। আবার অনেক শিক্ষিত মানুষ তার রিক্সার পয়সা নেই, সব রকম আছে। তো এটা যেহেতু আল্লাহ দান করেন, বান্দার কোন কৃতিত্ব না, সে ট্যাকটিস করে ব্যবসায়ী পলিসি করে পরিশ্রম করে বিদেশ থেকে মাল আমদানি করে রপ্তানি করে সে নিজেই কোটিপতি হয়ে গেছে, এটা তো কুফরি কথা, এটা তো কারুনের আকিদা। কারণ যে ধ্বংস হল, আল্লাহ কোরআনে কারিমে কারণের কথা খুব বিস্তারিত বলছেন, একুশ পারার মধ্যে কারণের কিসা কোরআন শরীফে দুই পৃষ্ঠা ব্যাপী বিস্তারিত বলছেন। ওখানে আছে মূসা আলাইহিসসালাম তাকে যাকাত দিতে বলেছিল, যে আল্লাহ তোমাকে দিছে, তুমি আল্লাহর গরিব বান্দাদেরকে কিছু যাকাত দাও হিসাব করে। তো কারণ এটা মানল না, সে বলল যে আল্লাহ কখন দিলেন আমাকে, এ তো আমি পলিসি করে ব্যবসায় টেকনিক খাটায় আমি এই মালগুলো জমা করলাম, তো আল্লাহ কখন দিলেন। মূসা আলাইহিস কথা ছিল আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ তোমাকে দিছে তুমি আল্লাহর গরিব বান্দাদেরকে, ওরাই আল্লাহর প্রতিনিধি, ওদেরকে দাও। তোর মাথায় আসতেছে না যে আল্লাহ কখন দিলেন, তা আমি না হাসিল করলাম, এইটা চিন্তা করল না আমার ব্রেন যে ঠিক আছে, এটা কে রাখছে, তুমি পাগল হইতে কিভাবে এই মাল জমা করতে, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যে ঠিক আছে, প্যারালাইসিস হয় নাই, এগুলো ঠিক রাখছে কে, আল্লাহ। তোমাকে খাওয়াইতেছে কে, আল্লাহ। তোমাকে হায়াতে রাখছে কে, এটা আল্লাহর জমিন। আল্লাহ যে কদিন আমাদেরকে রাখেন আমরা থাকতে পারবো, ওর পরে এক সেকেন্ডও থাকতে পারবো না। এখানে আমাদের কোনো মালিকানা নেই, আমরা পাহারাদার। তার যতদিন মনে চায় আপনাকে আমাকে রাখবে, তারপরে তারপরে জমিনে থাকবো কিন্তু জমিনের নিচের অংশ। তো এইগুলো সে চিন্তা করলো না, আমাকে হায়াত কে দিল, আমাকে সৃষ্টি কে করলো, আমাকে জ্ঞান বুদ্ধি কে দিল, আমার হাত পা ঠিক রাখলো কে, সবই তো আল্লাহ করলো, তাহলে আমি কোনটা করলাম। এই এক জায়গায় সে মার খেল, ভুল বুঝল। দ্বিতীয় একটা জায়গায় সে ভুল বুঝল, সে দেখতেছে যাকাত দিতে গেলে আমার লক্ষ লক্ষ টাকা চলে যায়, সম্পদ তো অনেক, কারণ কোরআনে তো শুধু তার সিন্ধুকের চাবির হিসাব দেওয়া হয়েছে, সিন্ধুকের চাবি, মালের হিসাব দেওয়া হয় নাই। সিন্ধুকের চাবিগুলো বহন করতে 70 জন মোটা তাজা মানুষ হিমশিম খাইত, তাহলে এই সিন্ধুকে কি পরিমাণ সোনা দানা ছিল, হেরা জওহার ছিল আল্লাহ জানে, তাহলে যাকাত অনেক চলে যায়। কিন্তু এই বদবক্তের মাথায় এটা আসলো না যে আমার থাকলো কত, সে দেখতেছে যাইতেছে অনেক, কিন্তু তার থেকে বহু গুণ বেশি তার থেকে নিতেছে, এদিক সে নজর করে নাই। এই দুটা তার মারাত্মক ভুল ছিল। এক তো সে মাল মনে করতেছে আমি অর্জন করছি, এখানে আল্লাহর কোন অবদান নেই, নাউজুবিল্লাহ। দুই নম্বর, জাকাত দিতে হলে অনেক চলে যায়, তার থেকে অনেক যে থাকে এটার মাথায় নেই। এই জাকাত তার জন্য বিপদের কারণ হয়ে গেল, জাকাত না দেওয়াটা। তাকে জমিনে গেড়ে দেওয়া হল এবং কেয়ামত তক সে গাঁটতে থাকবে, কেয়ামত তক গাঁটতে থাকবে। হাদিসেস, এই জন্য খুশি খুশি দিতে হবে। নিজের হাতের মালকে আল্লাহর দেওয়া মনে করতে হবে, আমাদের কৃতিত্ব না। খুশি খুশি যাকাত দিলে অন্তর পাক হয়ে যায়, বখিলি থেকে, বখিলি কৃপণতা, লোভ লালসা, এগুলো থেকে অন্তর পাক হয়। অপরদিকে মাল পাক হয়, যাকাত হিসাব করে দিলে বাকি মালটা তার জন্য হালাল আন তৈজিবা, মোবারক হালাল, বরকতময় হালাল। আর যাকাত যে আদায় করল না তার পুরাটাই হারাম। সপ্তাহের মধ্যে তো যাকাত মিলানো আছে, এক বালতি পানি যদি নাপাক হয় তো তার অর্থ কোনো এক জায়গা দিয়ে নাপাক না, পুরো বালতি নাপাক। ঠিক যাকাত আদায় করলে বাকি টোটাল মাল হালাল হয়ে যায়, যাকাত হিসাব করে না দিলে টোটাল মাল হারাম থাকে। তো সে হারাম খাই দিচ্ছে, হারাম পড়তেছে, ওই টাকা দিয়ে যা করতেছে সব হারাম হচ্ছে এবং তার এই সম্পদ থাকবে না। তার হায়াতে বা তার সন্তানের হায়াতে এই মাল চলে যাবে, সে ধরে রাখতে পারবে না। যাকাত না দিলে এই মাল তার হাতে থাকবে না, আল্লাহ হেফাজত করবেন না, জানাই দিয়েছে। যাকাত দ্বারা মালের হেফাজত হয়, এই জন্য একটা গরিব তাকে সম্মান করতে হবে। মসজিদে নামাজ পড়া যায় তার উপরে যাকাত দেওয়া যায়, তার উপরে একটা ফরজ আদায় করা যায়। সে ধনীদের জন্য ধূপি, ধনীদের মাল পবিত্র করে দিচ্ছে, সে ধনীদের জন্য পাহারাদার, সে যাকাত গ্রহণ করতেছে বলে ধনীদের মাল আল্লাহ হেফাজত করতেছে, হেফাজত করতেছে। তো সে পাহারাদার, সে ধনীদের জন্য পিয়ন, সে যাকাত গ্রহণ করতেছে বলে ধনীর মালটা আখেরাতে স্থানান্তর হইতেছে, হাশরের ময়দানে যে এই সব মাল সে পাবে, যত টাকা যাকাত দিল দান খরচ করল সব পাবে। তো পাওয়ার জন্য পিয়ন কে হল, তার ধন সম্পদ আখেরাতে কে নিয়ে দিল, ধনী। তো দেখেন তা গরিবের কতগুলো সাইড আছে, তার উপরে ফরজ আদায় করা যায়, সে না নিলে আপনি কি করতেন, কোথায় ফরজ আদায় করতেন, ফরজ আদায় করতে পারলেন। সে মসজিদের মতো একটা জিনিস, সে দুপি আপনার মাল পাক করে দিল, সে পাহারাদার, সে পিয়ন, বহুত সাইড তার মধ্যে আছে। কোরআনে যেখানে নামাজের কথা বলা হয়েছে ওইখানে যাকাতের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ নিজের হক চাইছেন ওখানে নিজের প্রতিনিধি গরিব বান্দার হক চাইছেন, অর্থাৎ ইনডাইরেক্ট গরিবকে নিজের সাথে মিলায় রাখছেন। যেখানে নিজের হক চাইছেন নামাজ পড়ো, ওখানে গরিবের হক চাইছেন যাকাতটাও দিয়ে দাও। খুশি খুশি দিতে হবে এবং গরিবকে ইজ্জতের সাথে দিতে হবে, ইজ্জতের সাথে, মহাব্বতের সাথে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেওয়া যায় নাই। কোন মুসলমানকে ছোট নজরে দেখা হারাম, কোন মুসলমানকে ছোট নজরে দেখা যাবে না। সে ইমান আছে, তার খাতিরে আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন, কেয়ামত কায়েম করবেন না। আপনাকে আল্লাহ পয়সা দিচ্ছে বলে আপনি ছুড়ি মারবেন তার দিকে? ল বেটা, ল বেটা। এইগুলো অনেকে করে, মালের গর্বের কারণে দিশা পায় না, দিশা পায় না। কালকে ওই লোকটা ধনী হইতে পারে, তুমি তার কাছে দেখা টানতে যাইতে পারো, আল্লাহ ঘুরাইতে থাকে, সম্পদ ঘুরাইতে থাকে। কোন গ্যারান্টি নেই যে মাল তোমার কাছে সবসময় থাকবে। এদের গরিবকে কোন সময় তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, মহাব্বত করতে হবে, ইজ্জত করতে হবে। তেজ একাতার মশলা সবসময় বলা হয়, চার রকম মালের উপরে জাকাত আছে, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই চার রকম মালের উপরে জাকাত আছে। মালের ব্যাপারে জাকাতের এক দায়িত্ব, হজের এক দায়িত্ব, কোরবানি করতে হবে ঈদুল আজহাতে এক দায়িত্ব, আবার ফেতরা দিতে হবে মালের কারণে, এইগুলো দায়িত্ব ফেতরা। ফেতরা গম দিয়ে দিলে তো অল্প আসে, এটা গরিবরা দিবে, এটা গম দিয়ে যদি হিসাব করেন তা আসে 60 টাকা, জব দিয়ে যদি হিসাব করেন জব তা আসে 100 টাকা, খেজুর দিয়ে যদি হিসাব করেন তো একটা ফেতরা আসে 1000 টাকা, 1000 টাকা। কিসমিস দিয়ে যদি হিসাব করেন তো একটা ফেতরা আসে 1500 টাকা, পনির দিয়ে যদি হিসাব করেন একটা ফেতরা আসে 1800 টাকা। আর সবাইকে 60 টাকা করে দিবে? 60 টাকা তো গরিবদের জন্য, 60 টাকা ফেতরা কে দিবে? রিক্সাওয়ালারা দিবে, কারণ ফেতরা এটা রোজার জন্য সওয়াবদার, নামাজে ভুল হলে সওয়াবদার করতে হয় না, রোজার মধ্যে যে ভুল ভ্রান্তি হয় ওইটা শুধরানোর জন্য আল্লাহ কি রাখছেন? ফেতরা রাখছেন। এটা গরিবরা দিবে, এটা আর এক গরিব, কিন্তু আল্লাহ তাদের যে সম্পদ দিছে তারাই 60 টাকার ফেতরা দিবে না, তারা 1000 টাকারটা দিবে বা 1500 টাকারটা দিবে বা 1800 টাকারটা দিবে, এবং শুধু নিজের পক্ষ থেকে না, নিজের যত নাবালেক সন্তান আছে, বালেকেরটা বালেকের দায়িত্বে, বিবিরটা বিবির দায়িত্বে, বালেক ছেলে পেলের দায়িত্ব তাদের উপর, বিবিরটা বিবির উপর, আপনার দায়িত্ব আপনারটা, আপনার নাবালেক ছেলে পেলেরটা, এটা আপনাকে দিতে হবে। পুরা রমজান দেওয়া যায়, রমজান থেকে দেওয়ার সময় শুরু হয় আর ঈদের নামাজে আসার আগ পর্যন্ত মুস্তাহাব টাইম থাকে, মুস্তাহাব টাইম। ঈদে চলে আসলেন তখন ফেতরা তোর মাফ হবে না, কিন্তু মুস্তাহাব টাইম থাকলো না, তখনও দিতে হবে, কিন্তু আপনি আর ডিগ্রি পাইলেন না। তাহলে রমজানের মধ্যে দিয়ে দিলে ভালো, বা কমপক্ষে ঈদে আসার আগে দিতে হবে। তো মালের ব্যাপারে একটা দায়িত্ব ফেতরা, আর একটা দায়িত্ব জাকাত। এই জাকাত চার রকম মালের উপর আসে, স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল। নগদ টাকা বলতে যেটা আপনার ব্যাংকে আছে এটাও নগদ টাকা, ফিক্সড ডিপোজিট করছেন এটাও নগদ টাকা, বিভিন্ন সঞ্চয়পত্র কিনছেন এটাও নগদ টাকা, এসব কেমন জন্য আপনার হাতে আছে। এমনকি যারা করজ দিচ্ছেন এটাও নগদ টাকা, এটারও জাকাত দিতে হবে। তো চার রকম মালের জাকাত দিতে হয়। শুধু স্বর্ণ বা শুধু রূপা থাকলে ভিন্ন কথা, শুধু স্বর্ণ থাকলে 7.5 তোলা বা তার বেশি, এটা হল নিসাব। শুধু স্বর্ণ, ওই স্বর্ণের বাজার মূল্য ধরবেন, ওই 7.5 ভরির বেশিটা না কিন্তু পুরাটা। ব্যবহার করলেও অনেকে মনে করে ব্যবহার করাটা লাগে না, যারা পড়ে থাকে ওটা দিতে হয়, অনেকে মনে করে না ব্যবহার করাটাও দিতে হবে, পুরাটা দিতে হবে। নতুন স্বর্ণের দাম ধরার দরকার নেই, পুরাটার দাম পুরাণটা হিসেবে ধরবেন 7.5 তোলা, আর রূপা হলে 52.5 তোলা। কিন্তু যদি এই সাথে কিছু নগদ টাকা থাকে বা ব্যবসার কিছু মাল থাকে, তখন আর এই 7.5 তোলা বা 52.5 তোলা রূপা এইগুলো দেখা হয় না। তখন দেখা হয় এইগুলো মিলায় যে কয়টা আছে, সেক্টর দুটা আছে, তিনটা আছে, চারটা আছে, যে কয়টা আছে এইগুলো মিলে 52.5 তোলা রূপার দামের সমান হয় কিনা, যা বর্তমান বাজারে 40,000 টাকা। বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম, রূপার অলঙ্কার না, রূপার যে বার পাওয়া যায় ওর দাম 40,000 টাকা। এটা প্রথম যখন মালিক হইলেন তখন জাকাত ফরজ হবে না, তখন জাকাত গ্রহণ করা হারাম হবে। প্রথম যখন আপনি আমি নিসাবের মালিক হইলাম তাৎক্ষণিক কিন্তু জাকাত দেওয়া লাগবে না, কিন্তু কেউ দিলে নেওয়া হারাম। এক বছর অপেক্ষা করা হবে, কোন জরুরি প্রয়োজনে এটা খরচ হয় নাই কিনা এক বছর দেখবে আল্লাহ। এক বছরের মধ্যে এই টাকাটা কাজে লাগলো না, বেশি হয়ে পড়ে আছে, অন্য যা আসতেছে এতেই চলতেছে। এক বছরের মাথায় বলা হবে এখন তোমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দাও। এক বছরের মাথা, এক বছর আল্লাহ তালা দেখতেছে এর কোন জরুরি প্রয়োজনে খরচ হয়ে যায় কিনা। আমরা অনেকে বাড়ি করার জন্য টাকা জমাই, হজ করার জন্য টাকা জমাই, মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা জমাই, বিভিন্ন উদ্দেশ্যে টাকা জমা করি, কিন্তু মনে রাখতে হবে ওই পারপাস যতদিন এই টাকাটা খরচ না হবে ততদিন কিন্তু জাকাত দিয়ে দিতে হবে। এই না আমি হজের জন্য জমা করছি, হজই তো একটা ইবাদত, আমার জাকাত কিসের, তা না। যতদিন হজের জন্য না দিবেন জমা, টাকা আপনার হাতে থাকবে তত বছর পর্যন্ত জাকাত দিতে থাকতে হবে। যে কোন উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে আপনি জমা করেন ঠিক আছে জমা করেন, কিন্তু জাকাত চালাই দিতে হবে। এটা হল মাসআলা। আমাদের দেশে দোকান নিতে গেলে, বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয়, সেখানে অনেক সময় বড় অ্যামাউন্ট দেওয়া লাগে। বড় অ্যামাউন্ট দেওয়া লাগে, এই টাকাটা জাকাত কে দিবে? তো অ্যাডভান্সটা দেখতে হবে, এটাকে টোটাল টাকা পরে ফেরত পাওয়া যাবে না কিছু কিছু করে ভাড়ার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা দেখতে হবে। যদি টোটাল টাকা ফেরত পাওয়া যায় তাহলে ওই টাকার জাকাত যিনি ভাড়া নিচ্ছেন, বাড়িওয়ালা না, দোকানের মালিক না, যিনি ভাড়া নিচ্ছেন, ভাড়াটিয়া, উনি দিবেন। আর যদি ওখান থেকে কিছু কিছু করে ভাড়ায় কাটা যায়, ভাড়ায় কাটা যায়, দশ বছরের চুক্তি হয়েছে, দশ বছরে পুরো টাকা কেটে যাবে, তখন ওই টাকার জাকাত মালিকের উপরে, বাড়ির মালিক, দোকানের মালিক, তার উপরে আসবে। করজ দেওয়া থাকে অনেককে, দান করার দশ গুণ সব, করজ দিলে বিশ গুণ সব, যে করজ ফেরত পাওয়ার আশা আছে ওটা জাকাত চালাই দিতে পারেন, বা যখন হাতে আসবে তখন পিছন থেকে হিসাব করে সব বছরের দিবেন। আর যে করজ পাওয়ার আশা নেই, নিরাশ হয়ে গেছেন, এটা যদি কোনদিন পাওয়া যায় তাহলে পিছনের বছরের দেওয়া লাগবে না, যে বছর থেকে পাইলেন ওই বছর থেকে দিবেন। এই হল করজের জাকাত। আমাদের দেশে অনেকে এই করজ মাফ করে জাকাত আদায় করে, করজ মাফ করে, যেহেতু গরিব মানুষ করজ দিতে পারতেছে না, আদায় করতে পারতেছে না, কজা ওটা জাকাতে কাটিয়ে দিলাম, জাকাতে কাটাই দিলাম, জাকাতে কাটাই দিলে জাকাত আদায় হয় না, জাকাত আদায় হয় না, ওটার নাম হল ঋণ মাফ করা। জাকাত বলে কোন গরিবকে আপনার জাকাতের টাকা নিঃশর্ত ভাবে মালিক বানাই দিতে হবে, আপনার জাকাতের টাকা, টাকা জরুরি না, কোনো মাল হইতে পারে, গরিবকে রিক্সা কিনে দিলেন, বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিলেন, একটা রুগীকে ওষুধ কিনে দিলেন, যে কোনো হালাল মাল টাকার পরিবর্তে জাকাত হবে, জাকাত হবে। তো বলতেছিলাম ঋণ মাফ করলে হবে না, জাকাত আদায় হবে না, কি করতে হবে? সেই গরিবকে ডাকাইতে হবে, তাকে জাকাতের টাকা বুঝাই দিতে হবে, তোমাকে জাকাত দিয়ে দিলাম, সে বুঝে পাইল, ওই টাকার মালিক হয়ে গেল, এখন তাকে বলেন তুমি তো টাকার অভাবে এই জাকাতটা দিতে পারো নাই, টাকার অভাবে, এখন তো টাকার মালিক হয়ে গেছে, এখন দয়া করে আমার টাকাটা ফেরত দাও, দিলে ভালো, না দিলে আপনি নিয়ে নেবেন, এতে কোনো গুনাহ হবে না। এবার জাকাত আদায় হয়ে গেছে, জাকাত দিয়ে তারপর আপনার পাওনা উসুল করে নিলেন, ঠিক আছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, এগুলোর বিল্ডিং তৈরি করার জন্য জাকাত দেওয়া জায়েজ নেই, কারণ আমি একটু আগে বলছি কোন গরিবকে নিঃশর্ত মালিক বানাই দেওয়া, নিঃশর্ত। তো মসজিদ বানাই দিলেন, কোন গরিবের মালিক বানাই দিলেন? মাদ্রাসা বানাই দিলেন, এতিমখানা বানাই দিলেন, হাসপাতাল বানাই দিলেন, গরিবরা এখান থেকে উপকার পাবে, কিন্তু তাদের তো মালিকানা প্রতিষ্ঠিত হল না, মালিকানা তো আসলো না, এইসব জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। বিভিন্ন দেশের সরকার যে জাকাত নেয় ওখানে দেওয়াটা মুশকিল, কিন্তু তারা নিয়ে হাসপাতাল বানা, এতিমখানা বানা, সরকার জানেও না যে এতে তো জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না, মশলা জানে না, আবার জনগণ থেকে কালেকশন করতেছে। সবাই আমরা জানি যে জাকাত থেকে ঋণটা বাদ হবে, কিন্তু এর ব্যাখ্যা জানি না। অনেক ঋণ আছে, এটা কয়েক বছরে আপনি কিস্তিতে দিবেন, কয়েক বছর ধরে মাসে মাসে কিস্তিতে দিবেন, এটাও তো একটা ঋণ। এই ঋণ আপনার হাতের টাকা থেকে বিয়োগ হবে না, হাতের টাকা থেকে বিয়োগ হবে না। যে ঋণটা এক্ষুনি দিতে হবে, এই মাসে দিতে হবে, ওইটা খালি বাদ যাবে। নগদ ঋণ যেটা, কারেন্ট ঋণ যেটা, ওইটুক শুধু বাদ যাবে। আর যেটা আপনি কয়েক বছর ধরে দিবেন ওটা বাদ যাবে। ওইটা বাদ দিলে ঢাকার রাজধানীতে কার উপর জাকাত আসবে না, ওটা যদি বাদ দেওয়া হয়, কারণ তার হাতে যা আছে তার ব্যাংকের ঋণ তার থেকে বেশি। যত ধনী লোক দেখতেছেন প্রায় লোকের এই অবস্থা, প্রায় লোকের এই অবস্থা। সে তো গরিবের টাকা দিয়ে ধনী, মিল ফ্যাক্টরি করছে ব্যাংক থেকে টাকা নিয়ে, ওটা গরিবের টাকা, কোটি কোটি টাকা লোন। আর হাতের টাকাতে যদি ওইটা বিয়োগ করে আমি এত কোটি টাকার লোন আছি, তাহলে এখন সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, সবাই মিলে তাকে জাকাত দিতে হবে। আপনার হাতে আছে 50 লাখ আর আপনার লোন হল 1 কোটি টাকা, তাহলে তো আপনার জাকাত আসবে না, আপনি আরো খাইতে পারবেন। এই জন্য এই বড় বড় লোন একটাও বিয়োগ হবে না। এই মাসে যে কিস্তি আপনি দিবেন ওইটুক শুধু হাতের টাকা থেকে বিয়োগ হবে, আর কোন টাকা বিয়োগ হবে না। শিল্প ঋণ তো মোটাও বিয়োগ হবে না, যে ঋণ নিয়ে আপনি কলকারখানা করতেছেন এর কোন টাকা বিয়োগ হবে না, হাতের টাকার পুরা জাকাত দিতে হবে। ওখানে ঋণ আছে, অ্যাসেট আছে, আপনি ঋণ আদায় করতে না পারলে ব্যাংক আপনার কলকারখানা বিক্রি করে নিয়ে দেবে। ঋণও আছে, অ্যাসেটও আছে, সম্পত্তি আছে। এই জন্য এখানের কোন ঋণ আপনার হাতের টাকা থেকে বিয়োগ হবে না। ব্যবসায় যে মালগুলো আছে এর জাকাত দিতে হবে, তো দাম ধরবেন কিভাবে? কেউ কেনা দাম ধরে, এটা গলত, কেনা দাম, কেউ বেচা দাম ধরে। মূল মশলা হল আজকে এই মালের মার্কেট ভ্যালু কি আছে। আজকে যেদিন আপনি জাকাত হিসাব করতেছেন ওই দিন পাইকারি রেট হিসেবে আপনার এই মালের ভ্যালু কি আছে, তা কেনা দাম থেকে বেশি হইতে পারে, তা কেনা দাম থেকে কমও হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে, যেটা হোক আপনি ওটা ধরবেন। তাহলে জাকাত যেদিন হিসাব করবেন ওই দিন আপনার ব্যবসার মালের হিসাব ধরতে হবে। একই গাড়ি একজনের উপরে জাকাত আসতেছে আর একজনের উপরে আসতেছে না। কারোর গাড়ি সে ব্যবহার করে, অথবা রাস্তায় হ্যাঁ রাস্তায় চালায়, হ্যাঁ পরিবহন হিসেবে জনগণ থেকে ইনকাম করে, এটাও জাকাত আসবে না। সে ব্যবহার করে বা রাস্তায় যাত্রী নেয়, পয়সা নেয়, এই দুটাতে জাকাত আসবে না। আর একজন তা ছেদে গাড়ি, তার কাছে গাড়ি আছে, এটা সে ব্যবহারও করবে না, রাস্তায় চালাবে না, সে বিক্রি করবে, গাড়ির ব্যবসায়ী। এই লোকটার গাড়ির উপরে জাকাত আসবে, এই লোকটার গাড়ির উপরে কি আসবে, জাকাত আসবে। একই প্লট, একজন কিনছে বাড়ি করার জন্য, তার জাকাত আসবে না। আর একজন কিনছে দাম বেশি হলে বেচবে, দাম বেশি হলে, এই নিয়েতে প্লট বা ফ্ল্যাট কেউ কিনছে, একটা হলো নিজে বসবাসের জন্য তো জাকাত আসবে না, আরেকটা হলো দাম বেশি হলে ওই ফ্ল্যাট বা প্লট বেচে দিবে, ব্যবসার মাল ওটা জাকাত দিতে হবে। এবং জাকাত পাই পাই হিসাব করে দিতে হবে, হিসাবে যা আসে তার থেকে কিছু বেশি দিতে হবে, কারণ আপনার হিসাবের মধ্যে ভুল থাকতে পারে, হাশরের ময়দানে কোত্থেকে আনা যাবে, এই জন্য বেশি দিতে হবে এবং নফল দান খয়রাত করতে থাকতে হবে। নফল দান খয়রাত, নফল দান খয়রাতে দুটা ফায়দা হয়, একটা হলো যাকাতে ভুল থাকলে ওটা এটা দিয়ে কাফফারা হয়ে যাবে, আর একটা লাভ হল আমরা অনেকের হক নষ্ট করে ফেলি, কাউকে বকা দিলাম, কাউকে গীবত করলাম, হক নষ্ট করি। এই লোকগুলো যখন হক চাবে, তো এই নফল দান যে দুনিয়াতে করে আসছে অন্তত এইটা দিয়ে সে মুক্তি পাইতে পারে। এই জন্য তৌফিক অনুযায়ী নফল দান করতে থাকতে হবে, দানে কমে না, কমে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আমি হারাম আয়কে ধ্বংস করে দেই, হারাম আয়কে ধ্বংস করে দেই। আর যারা বান্দা দান খয়রাত করে এটাকে আমি বাড়াই, বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। একটা নারিকেল আপনি জমিনে পুঁতে রাখলেন, একটা গাছ হবে, কয়টা নারিকেল হবে, হাজার হাজার নারিকেল হবে, একটা আমের আঠি দানা, এর থেকে একটা গাছ হলো, কত আম হবে, হাজার হাজার লাখ লাখ আম হবে। আল্লাহ দুনিয়াতে দেখাই দিছে যে তোমাদের সামনে আমি একটা থেকে এত লাখ লাখ দিলাম, তুমি যে নেকি করতেছো, দান খরাত করতেছো, তা আমি আল্লাহ কি বাড়াইতে পারি না, আমি এরকম বাড়াইতে থাকব, বাড়াইতে থাকব। এক হাদিস আছে, বান্দা যখন ইখলাসের সাথে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ এই খেজুরের সবকে বাড়াইতে থাকে, বাড়াইতে বাড়াইতে এই পর্যায়ে নিয়ে যায় যে একটা খেজুরের সব দিয়ে পুরা মিজান নামক দাড়িপাল্লা ভরে দেয়। আর এক হাদিস আসছে, তোমরা মুর্দাদের জন্য তো অল্প কিছু পাঠাও যচ্ছামান্য, কিন্তু আল্লাহ মুর্দাকে অতরূপ দেয় না, আল্লাহ নিজের পক্ষ থেকে ওটা বাড়ায়। মিশকাতে হাদিস আসছে, বাড়ায় বিরাট আকারে ওই মুর্দার কাছে পৌঁছায় দেয়, আপনার নাম সহ অমুকের পক্ষতে তোমার হাদিয়া। আল্লাহ বাড়াইতে থাকে, এজন্য ভয় পাওয়ার দরকার নেই, নবীদি বেলালকে বললেন, ইয়া বেলাল, লা তখাফ মিন দিল আরশে ইকলালা, হে বেলাল, আরশ আল্লাহ থেকে কম হওয়ার ভয় পাবে না, আরশ আল্লাহর পক্ষ থেকে তোমার মাল কমাই দেওয়া হবে, এই ভয় পাবে না, অর্থাৎ দানে কমবে না, আল্লাহ বাড়াইতে থাকবেন, আল্লাহ বাড়াইতে থাকবেন। আজকাল তো আমরা কারণ হয়ে গেছি, খালি জমা করি, খালি জমা করো, আরে জমা করার জন্য দিচ্ছে আপনাকে, খরচ করার জন্য দিচ্ছে, খরচ করার জন্য। ওই ছেলে পেলে কি করবে? ছেলে পেলের খোদা আপনি না, আল্লাহ তাদের হাত পাও দিছে, প্রেরণ দিছে, তাদেরটা তারা ইনকাম করে খাবে। কত ধনীকে আমি দেখছি, সব ছেলে পেলের গাড়ি বাড়ি হয়ে গেছে, এখন উনি শুরু করছেন নাতি নাকুরদের গাড়ি বাড়ি করার। আমার জানাশোনা লোক গুলশানে থাকে, এখনো বেঁচে আছে, সব ছেলে পেলেকে দেওয়া হয়ে গেছে, এখন সিলসিলা চলতেছে, সব নাতিকে গাড়ি বাড়ি দিয়ে দিতে হবে। তাহলে উনি নিজে নিজের ছেলে পেলের আর নাতি নাতকুদের খোদা দাবি করলেন, যে আল্লাহ তো ওদের দিতে পারবে না, আমি দিয়ে যাচ্ছি। এগুলো ছেলে পেলেকে নষ্ট করা, ছেলে পেলেকে ধ্বংস করা। ছেলে পেলে যদি কষ্ট করে হালাল রোজগার করে তো শয়তানি করার টাইম পাবে না। আর আপনি সব করে দিয়ে গেলেন, কোনো কাজ নেই, তো যত রকম খারাপই আছে ওইগুলো করে ধ্বংস হয়ে যাবে, সেও ধ্বংস হবে, আর আপনি যা দিয়ে গেলেন ওটাও ধ্বংস করবে। এইভাবে ছেলে পেলেকে নষ্ট করা ঠিক। আপনি যা ইনকাম করবেন, আপনি দিনের কাজে ব্যয় করবেন, মসজিদ বানাইবেন, মাদ্রাসা বানাইবেন, তবলিগে দেশ বিদেশ চিল্লা করবেন, হজ করবেন, উমরা করবেন, আপনারটা আপনি খরচ করে আপনি আখেরাতে নিয়ে যাবেন, তারপর যা আছে মিরাজ পাবে। তো এই হল সংক্ষেপে কিছু মশলা, এরপরও অনেকের অনেক মশলা থাকতে পারে, সেটা পার্সোনাল ভাবে জিজ্ঞেস করে নেবে। আমি তো মোটামুটি কমন কিছু মশলা বলে দিলাম, এরপরও ব্যক্তিগত প্রশ্ন থাকতে পারে, অনেকে হিসাব বের করতে পারে না, এই জন্য কোন আলেম থেকে আপনি হিসাব বের করে নেবেন, আপনার কি কি আছে হিসাব দিবেন, উনি হিসাব বের করে দিবে, আপনার এই জাকাত আসবে, টোটাল মালের 40% এক ভাগ, তো গেল কত কম আর রইল কত বেশি, 40% এক ভাগ, তাও তো সব মাল না, চার রকম মাল, এর বাইরে মাল নেই, স্বর্ণ রূপার নগদ টাকা ব্যবসার মাল ছাড়া আর কোনো মাল নেই, সেগুলো তো জাকাত আসেনি। তো এই জাকাত হিসাব করে গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন, তাদেরকে চাইতে মানা করবেন যে তোমরা চাইবে না, যার ঘরে দুই বেলার খানা আছে তার জন্য চাওয়া হারাম, যার ঘরে দুই বেলার খানা আছে তার জন্য জাকাত ফেতরা চাওয়া, ভিক্ষা চাওয়া হারাম, এই জন্য পেশাদার ভিক্ষুককে দান করা হারাম। আপনারা মনে মনে দেন আর মনে মনে খুব খুশি যে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করলাম, দেখি আল্লাহর রাস্তা হলো না শয়তানের রাস্তা হলো, এটা তো হারাম করা হয়েছে, মনে মনে ভিক্ষুক থাকাও জায়েজ নেই। প্রত্যেক ধনীর দায়িত্ব তার এলাকার গরিবদের খবর রাখা, তো মনে কে আসবে, প্রত্যেক এলাকায় ধনীও আছে গরিবও আছে, আল্লাহ তো মিল মতো রাখছে, আল্লাহ মিল মতো রাখছে, বুঝছেন না, মোটা লোকও বানাইছে চিকন লোকও বানাইছে, এতে মিলে ঝুলে দুইজনে সিটে বসতে পারে, সবগুলো মোটা হলে বাস চালানোর সিট বানাইছে, এটা হয়তো না, আল্লাহ ব্যালেন্স করছেন। কাজেই প্রত্যেক মহল্লার ধনীরা গরিবদের খবর নেবে, মোড়ে কোন গরিব থাকতে পারবে না, কোন ভিক্ষুক থাকতে পারবে না। তা শরীয়ত বিরোধী কাজ, ওদের সহযোগিতা করা, গুনার কাজে সহযোগিতা করা। ওদের কাছে নিসাব পরিমাণ মালের থেকে বেশি আছে, ওদের জাকাত দিবেন, জাকাত আদায় হবে না। কাজেই বলবেন যে তোমরা চাইবে না, আমরা খোঁজ খবর নিয়ে যারা যোগ্য, পাওয়ার যোগ্য, আমরা তাদেরকে দিব। চাওয়া হারাম, চাওয়া ছাড়া কোন গরিব যদি পায় সে নিতে পারবে, এভাবে তাদেরকে দেন। আর সেই সাথে আমি প্রত্যেক বছর বলে থাকি, শুধু আপনার আত্মীয় স্বজনদের খেয়াল করলে হবে না, প্রত্যেক এলাকায় মেহমানের রসুল আছে, যারা কোরআন হাদিস শিখতেছে তাদেরকে বলা মেহমানের রসুল, তাদের কথা ভুললে হবে না। তাদেরকে জাকাত, কুরবানির চামড়া এগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। নফল দান দেওয়া নিষেধ না, কিন্তু নফল দান দিতে গেলে তো আমাদের কলিজা ছিঁড়ে দেয়। আল্লাহ কোরআনে কইছে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ মালের মহব্বতে মহা কঠিন, খালি কঠিন না, মহা কঠিন। লাশাদীদ, লা মানে মহা, শাদীদ মানে কঠিন, এত মহব্বত। নফল দেওয়া উচিত, সেই সাথে মেহমানের রসুলদেরকে জাকাত দিতে হবে। এইখানে যে মাদ্রাসা আছে, আপনাদের মহল্লার মাদ্রাসা, ওনারা আমাকে এটার মোহতামিম মানায় রাখছেন। এখানে মোটামুটি 58 লক্ষ টাকার হিসাব দেওয়া হয়েছে, লিল্লা বোর্ডিং এ 58 লক্ষ টাকা লাগে বৎসরে, 58 লক্ষ টাকা লাগে বৎসরে। তো সেটা তো আর আসমান থেকে নাজেল হবে না, আপনাদেরই দিতে হবে। আপনারা ফিকির করেন, এই মাদ্রাসা আগে আপনাদের এই মহল্লায় থাকেন, এই মাদ্রাসাকে টিকায় রাখতে হবে। কত লোক এখান থেকে হাফেজ হইতেছে, কিতাবখানা পড়ে বড় মাদ্রাসায় চলে যেতেছে, এটাকে এক নম্বরে রাখেন। দুই নম্বরে আমি যে মাদ্রাসায় পড়াই, মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া, ওটাও আপনারা শরিক করবেন। হ্যাঁ, যেহেতু ওটা হলো কেন্দ্রীয় মাদ্রাসা, পুরা বাংলাদেশের জন্য কেন্দ্র, বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখান থেকে শিক্ষক সাপ্লাই দেওয়া হয়, ওখানে টিচার্স ট্রেনিং দেওয়া হয়, বর্তমানে টিচার্স ট্রেনিং চলতেছে, রমজানে চলতেছে। আমরা টিচার্স নিজেরাও পড়াই, আর বাইরেতে যারা পড়ছে এদেরকেও তৈরি করি, যাতে করে তারা কিভাবে কিতাব পড়াইবে, কিভাবে হেফজ পড়াইবে, কিভাবে নাজারা পড়াইবে, এখানে ট্রেনিং নিয়ে ছাত্র করতে পারে। তো সেইখানে তো বৎসরে লিল্লা বোর্ডিং এ লাগে 2.5 কোটি টাকা, বুঝছেন না, আড়াই, সেখানে 1500 ছাত্র, 2.5 কোটি টাকা লাগে। তো আল্লাহ আপনাদের দ্বারাই ব্যবস্থা করতেছেন, শুনতে তো বড় অ্যামাউন্ট 2.5 কোটি, কিন্তু আল্লাহ কোন বছরই তালেব আলেমদেরকে না খাওয়াই রাখতেছেন না, যেমন হোক আল্লাহর বান্দাদের পক্ষ থেকে অল্প অল্প করে আসে 2.5 কোটি হয়ে দিতেছে। কারণ এইগুলো চালানোর দায়িত্ব আল্লাহ নিছে, এই মাদ্রাসাগুলো আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, তো চালানোর দায়িত্ব কে নিছে, আল্লাহ নিছে। তা আল্লাহ এটা ব্যবস্থা করবে না, এই গরিবগুলোকে না খেয়ে থাকবে, এরা রসুলের মেহমান না খেয়ে থাকবে, আল্লাহ এদের রেজেক্ট পাঠাই দিস, পাঠাই দিস। আমার পেশাবকে এক লোক প্রশ্ন করছিল, হুজুর আপনি যে এত বড় মাদ্রাসা চালান, আপনার কি ডোনার ঠিক করা আছে, কারা কারা কত দিবে, ডোনার ঠিক করা আছে আপনার, ওখান থেকে চান্দা আছে? তা আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? বললো আমি কাপড়ের ব্যবসায়ী। বললো আচ্ছা, আপনি তো কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করেন, তো ব্যবসা খোলার আগে ক্রেতা ঠিক করে নিয়েছিলেন যে আপনার দোকান থেকে কে কে কাপড় কিনবে, ওই তালিকা করে নিয়ে তারপর আপনি কাপড়ের দোকান খুলছেন? কি করছেন? আমি দোকান খুলে বসে রয়েছি, আল্লাহ ক্রেতা পাঠাই দিছি। তো ওটা এখানেও মনে করেন, আমিও আল্লাহর দোকান খুলে বসে রয়েছি, আল্লাহ ক্রেতা পাঠাই দিচ্ছেন। কেউ এই কথা জিজ্ঞেস করবেন না যে এই মাদ্রাসা কি দরকার আছে, মানুষের দরকার আছে কিনা, তা আপনার দরকার কি, আপনার দেওয়ার দরকার আছে কিনা, আপনার মালটা আখরাতে নেওয়ার জন্য আপনার দেওয়ার দরকার আছে কিনা। মাসে তো দরকার আছেই, ওটা আপনার জানার দরকার নেই। আপনি নিজের দরকার মনে করে আপনার মালকে আখরাতে পাঠানোর জন্য আপনি এই সমস্ত দিনই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় অবশ্যই দিবেন। এইখানে দিলে জাকাত আদায় হবে, সেই সাথে কোরআন আল্লাহর জমিনে কায়েম করার জন্য সৎকায় জারিয়ার সব হবে। যে সব আপনি আমি দুনিয়াতে চলে যাব, ওই সবকে আমার পর্যন্ত চলতে থাকবে, আমরা থাকবো না। কিন্তু এই কওমি মাদ্রাসায় যে টাকাটা দান করে গেলাম, এখান থেকে হাফেজ আলেম তৈরি হতে থাকবে, এটা সব একবার না, আত্মীয় স্বজনটা দিলেন, একবার দিলেন, একবারে সব, এইখানেরটা কেয়ামত তক চালু থাকবে। এজন্য আপনারা এই কওমি মাদ্রাসাগুলোকে স্মরণ রাখবেন। আপনাদের প্রত্যেকের এলাকায় থাকতে পারে, সেগুলো খেয়াল রাখবেন, এবং প্রত্যেকে নিজের দেশে আপনাদের তত্ত্বাবধানে একটা নুরানি মক্তব, ফুরকানি মক্তব অবশ্যই কায়েম করবেন। আমি বারবার আপনাদেরকে বলছি, আপনারা শহরে থাকেন, আপনারা নেতৃত্ব দিতে পারেন, আপনি নেতৃত্ব দিয়ে আপনার গ্রামে একটা মক্তব খাড়া করেন, আল্লাহ চালাবে, আপনি খাড়া করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।